ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো দাবি করছেন যে মেল ইন ব্যালট প্রথা চালু করলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগামী নির্বাচন হবে সবচাইতে জালিয়াতিপূর্ণ। তার এই বিভ্রান্তিমূলক দাবি একাধারে আইন প্রণেতা এবং নির্বাচনী আয়োজকদের হতবাক এবং বিস্মিত করেছে। সোমবার সকাল থেকেই টুইটারের মাধ্যমে তিনি অভিযোগ আনতে শুরু করেন। তিনি অভিযোগ করেন বহু রাজ্যের ভোটার তালিকা বিদেশে ছাপানো হয়েছে। তবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সেক্রেটারিজ অব স্টেট এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ইলেকশন কাউন্সিলের প্রতিনিধিরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আনা এই দাবির সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণাদি নেই, আমাদের সঙ্গে উনি কিছুই শেয়ার করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার এবছরের শেষ নাগাদ কতিপয় বিদেশি শ্রমিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করেছেন। কর্তৃপক্ষের ধারণা যে এই পদক্ষেপ বর্তমান বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে, তবে ব্যবসা মহল অত্যন্ত কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, আমরা এ খবরে হতাশাগ্রস্ত, আমরা বিদেশি শ্রমিকদের পাশে রয়েছি এবং সকলের সুযোগ বৃদ্ধির আমরা প্রয়াস চালাব। যেসব ভিসা স্থগিত করা হয়েছে তার মধ্যে রয়েছে H-1B ভিসা, যা অত্যন্ত দক্ষ বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে দেয়া হয়। এর আওতায় ক্ষতিগ্রস্ত হবেন প্রায় ১.৫ লক্ষ ভারতীয় এবং ২৯,০০০ চীনা নাগরিক। H-2B ভিসা কৃষিখাতে কাজের জন্য প্রতি বছর ৫৫,০০০ শ্রমিকদের জন্য যে ভিসা দেয়া হয়, এছাড়াও H-4, J-1, J-2, L-1, L-2 ভিসা স্থগিত রাখা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, তুরস্ক লিবিয়ায় যে ভূমিকা রাখছে ফ্রান্স তা বরদাস্ত করবে না। তিনি শান্তির পথে যাকে বাধাস্বরূপ বলে উল্লেখ করেছেন। লিবিয়ার বিকল্প প্রশাসনে নেতৃত্বদানকারী জেনারেল হাফতারের বিরুদ্ধে লিবিয়ার জাতীয় সরকার বর্তমানে লড়াইয়ে সম্পৃক্ত। সেই জাতীয় সরকারের সহায়তায় এগিয়ে আসে তুরস্ক, যারা তাদের অস্ত্র এবং সেনা দিয়ে সহায়তা করছে। প্রেসিডেন্ট ম্যাক্রো তিউনিসিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের পর বলেন, তুরস্ক লিবিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং যুদ্ধ বন্ধ করার ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ প্রত্যাখ্যান করে চলেছে। লিবিয়ায় তুরস্কের এই ভূমিকা অত্যন্ত ভয়ঙ্কর বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন সদস্যকে তার নিজস্ব ইউনিটের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করায় তাকে অভিযুক্ত করা হয়েছে। বিচার দফতরে জানায়, ২২ বছর বয়সী সেনা এইথান মেলজার স্পর্শকাতর সামরিক তথ্য কাল্পনিক বর্ণবাদী গ্রুপের কাছে পাচার করছিলেন। এথান মেলজার তার নিজস্ব ইউনিটের অবস্থান, ইউনিটের খুঁটিনাটি, গতিবিধি এবং নিরাপত্তার বিষয়সমূহ অর্ডার অব দ্য নাইন অ্যাঞ্জেলস নামের একটি দলের কাছে পাচারে নিয়োজিত ছিল। মেলজার ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেয় এবং ২০১৯ সালে অর্ডার অব দ্য নাইন অ্যাঞ্জেলস বর্ণবাদী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সংক্রমণে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে যখন উল্কার গতিতে করোনা ছুটে চলেছে, ঠিক তখনই টেস্ট থেমে আছে ১৫,০০০-এর মধ্যে, ফলে কে কোথায় কিভাবে সংক্রমিত হচ্ছেন তা জানা সম্ভব হচ্ছে না। সংখ্যাই বা কত তাও থাকছে অজানা। এর মধ্যে কীট সংকট, ৪৩টি জেলায় পিসিআর ল্যাবের সুবিধাও নেই, অন্যদিকে টেস্টে ভুল ফল আসছে, মিলছে না সংক্রমণের সঠিক চিত্র, আবার নমুনা জমা না দিয়েও অনেকেই মোবাইলে বার্তা পাচ্ছেন আপনার করোনা পজিটিভ। সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় একসময় কাজ করতেন বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তার মুজাহিরুল হক। গোড়া থেকেই তিনি বলেছিলেন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মঙ্গলবার এই সংবাদদাতাকে মুজাহিরুল হক বলেন, শুরুতে ঢাকা সহ 4-5টি জেলায় করোনার দাপট সীমাবদ্ধ ছিল, এখন সব শহরে বন্দরে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে, গোষ্ঠী সংক্রমণও শিখরে পৌঁছেছে। এই অবস্থায় কার্যকর পদক্ষেপও দৃশ্যমান নয়। এখন যে অঞ্চলভিত্তিক লকডাউন দেখা যাচ্ছে তা মোটেও কার্যকর নয়। এই ব্যবস্থা সংক্রমণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবে না। তার মতে লকডাউন, আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন ঠিকমতো মানা হলে হয়তো 4-6 মাসের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব, একেবারে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু আমরা একের পর এক ভুল করে চলেছি। চীনা বিশেষজ্ঞ দলও অনেক লোকের প্রাণহানির কথা বলে গেছে।
এখন আমরা যদি সঠিকভাবে লকডাউনটা পালন করতে পারি, তাহলে আমি মনে করি যে লকডাউনটা সঠিকভাবে পালন করতে পারলে, আইসোলেশনে ঠিক মতো যারা আক্রান্ত তাদেরকে নিতে পারলে, এবং যারা সংস্পর্শে আসছে তাদেরকে যদি সঠিকভাবে কোয়ারেন্টাইনে নিতে পারি, আর যারা অসুস্থ তাদের সবাই যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাহলে 4-6 মাসে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
ওদিকে গত 24 ঘন্টায় আরো 43 জন মারা গেছেন, এ নিয়ে মৃত্যু দাঁড়ালো 1545 জনে। আক্রান্ত হয়েছেন 3,412 জন, সব মিলিয়ে আক্রান্ত 119,198 জন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশে 3,500 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 45 জন চিকিৎসক। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
ভারতে করোনা ভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে গতকাল রবিবার, সঙ্গে বজায় রয়েছে দ্রুতগতিতে হওয়া নতুন সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় 14,933 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল 4,40,215 জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে বাড়তে আজ মঙ্গলবার 14,000 ছাড়ালো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় করোনার থাবায় ভারতে মৃত্যু হয়েছে 312 জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হল 14,011 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 6,000 ছাড়িয়েছে, সেখানে মোট 6,283 জনের প্রাণ কেড়েছে করোনা। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লিতে মৃত্যু ধারাবাহিকভাবে বেড়েছে, করোনার প্রভাবে সেখানে মোট 2,233 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন 1,001 জন। এরপর তালিকায় রয়েছেন তামিলনাড়ু 794, পশ্চিমবঙ্গ 569, উত্তরপ্রদেশ 569, মধ্যপ্রদেশ 521, রাজস্থান 356, তেলেঙ্গানায় 217 ও হরিয়ানায় 169, কর্ণাটকে 142, অন্ধ্রপ্রদেশে 111 এবং পাঞ্জাবে 101। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। সারা বিশ্বের মানুষ যখন করোনা থেকে মুক্তি পেতে এক ভ্যাকসিনের প্রতীক্ষায়, তখন বিজ্ঞানীরা কিন্তু একেবারেই চুপ করে বসে নেই। করোনা রোগীদের সংকট থেকে বাঁচাতে এবং স্বস্তি ফেরাতে টিভি, মিজলস এবং পোলিও রোগের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন নিয়ে তারা পরীক্ষা চালাচ্ছেন। তারা জানান এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে তাদের সহায়তা দেবে। আমাদের এখন প্রয়োজন ভাইরাসের বিরুদ্ধে দেহে লড়াইয়ের ক্ষমতা বৃদ্ধি করা। এসব ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে বহু দশক ধরে পরীক্ষিত। শুধু তাই নয়, অবাধে, সুলভে এবং এক্ষুনি যা পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্র সরকার চীন সরকারের সমর্থন পুষ্ট 4টি সংস্থাকে বিদেশি মিশন বলে শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর জানায় তাদের আশা চীনা মাধ্যমে তা স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে। চীনের কমিউনিস্ট পার্টি CCP এদের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখত। সোমবার পররাষ্ট্র দফতর ঘোষণা করে যে চায়না সেন্ট্রাল টেলিভিশন, চায়না নিউজ সার্ভিস, দ্য পিপলস ডেইলি এবং গ্লোবাল টাইমসকে বিদেশি মিশন বলে শনাক্ত করা হচ্ছে। 18 ফেব্রুয়ারি সিনহুয়া নিউজ এজেন্সি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, চায়না রেডিও ইন্টারন্যাশনাল, চায়না ডেলি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন এবং হাইথিয়ান ডেভেলপমেন্ট ইউএসএর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর চারটি সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপিত হল। মালাউইর ফিরতি নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পিটার মুথারিকা এবং প্রধান প্রতিদ্বন্দ্বী চাক ওয়েরের নির্বাচনী লড়াই প্রতিযোগিতামূলক, স্বচ্ছ এবং অবাধ হবে বলে সমীক্ষকদের ধারণা। গত বছরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মালাউইর নির্বাচন বানচাল হয়ে যায়। প্রেসিডেন্ট মুথারিকা দ্বিতীয় দফা 5 বছরের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটদান প্রস্তুতি নির্বিঘ্নেই শেষ হয়েছে। তবে নির্বাচন কমিশনের চেয়ারপারসন শিফুন্দো কাচালে বলেছেন, করোনা সংকটের কারণে কমিশনকে কিছু কিছু নির্বাচনী তৎপরতা সীমিত করতে হয়েছে। যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ ভেনেজুয়েলার আর্থিক ও অর্থনৈতিক সংকটের জন্য মাদুরো সরকারের সমাজবাদী নীতিকে দোষারোপ করেছে, যে পরিস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি মাদুরোর সঙ্গে দেখা করবেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যেতে পারি, তবে কখন তিনি ক্ষমতা ছাড়বেন সে ব্যাপারে আলাপ করতে যেতে পারি। 2018 সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশ বিরোধী নেতা হুয়ান গাইদোর প্রতি সমর্থন ব্যক্ত করে এবং দেশের প্রকৃত প্রেসিডেন্ট হিসেবে তাঁকে স্বীকৃতি দেয়। বিশ্ব খাদ্য সরবরাহের জন্য মৌমাছির পরাগ মিলন অত্যাবশ্যকীয়, তবে বিজ্ঞানীরা মৌমাছির ক্ষীণ হয়ে যাওয়া সংখ্যার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর জন্যে বিশ্ব তাপমাত্রাকে দোষারোপ করেছেন। যুক্তরাষ্ট্রে মৌমাছির উপর সমীক্ষায় দেখা যায়, 2019 সালের রেকর্ড পরিমাণ ক্ষতির পর মৌমাছির আশাবাঞ্জক আগমন শুরু হয়েছে। 2018-2019 সালের শীতের মরশুমে মৌমাছি কলোনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষি পেশায় নিয়োজিত যারা, যাদের ফলন অনেকাংশেই এই মৌমাছি কলোনির পরাগ মিলনের উপরে নির্ভরশীল, তাদের কাছে এটা অবশ্যই খুশির খবর। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি মানব পাচার ও অর্থ পাচারের মতো আন্তর্জাতিক অপরাধ ও দুর্নীতির ঘটনায় সংসদ সদস্যের অভিযুক্ত হওয়ার ঘটনার কড়া সমালোচনা করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে দুর্নীতি বিরোধী এই সংস্থাটি এ ধরনের ঘটনাকে বাংলাদেশের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে দুর্বৃত্তায়নের একটি অসম্মানজনক দৃষ্টান্ত বলে বর্ণনা করেছে। বিবৃতিতে সংসদের মর্যাদার স্বার্থে দ্রুত কার্যকর তদন্ত ও আইনি পদক্ষেপ নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশন, দুদক ও জাতীয় সংসদের প্রতি দাবি জানানো হয়েছে। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত কুয়েত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম থেকেই সরকার, জাতীয় সংসদ, দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, রাজস্ব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এই অভিযোগের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, উল্টো দায়মুক্তির চেষ্টার লক্ষণ দেখা গেছে। উল্লেখ্য, মানব পাচার এবং কুয়েত থেকে অর্থ পাচার ও শ্রমিকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গত 6 জুন রাতে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলামকে গ্রেপ্তার করে কুয়েত সরকারের গোয়েন্দা সংস্থা সিআইডি। প্রবাসী শ্রমিকদের অবদানকে বিবেচনায় নিয়ে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে বলে উল্লেখ করে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, স্পিকারের উদ্যোগে অন্তত খতিয়ে দেখা হবে এই ঘটনা সংসদের জন্য কতটুকু অবমাননাকর আর এর প্রতিকারী বাকি। এটা করতে ব্যর্থ হলে দেশের অন্যতম মূল যে ভিত্তি তথা আইনের শাসন ভূলণ্ঠিত হবে এবং রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে এসব অপরাধের আরো বিস্তার ঘটবে বলে বিবৃতিতে সতর্ক করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরেকটি রিপোর্ট শোনা যাক।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা UNHRC বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সাথে নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। UNHRC এর চলতি অধিবেশনে সংস্থাটি কর্তৃক সোমবার গৃহীত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়েছে বলে মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। খবরে বলা হয়, প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মিয়ানমারের রাখাইন রাজ্যে উপযুক্ত পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজেদের আবাসস্থলে ফেরত যেতে উৎসাহিত করতে মিয়ানমারকে বলা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি তাদের প্রত্যাবাসন সম্পন্ন হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। 2017 সালের 25 আগস্ট থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে ঘর বাড়ি ছেড়ে পরবর্তী কয়েক মাসে 7 লাখের উপর রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। UNHRC এর প্রস্তাবে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফৌজদারি বিচার ব্যবস্থার আওতায় তদন্ত অব্যাহত ও জোরদার করার প্রতি গুরুত্ব আরোপ করে এতে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান প্রক্রিয়া ও গাম্বিয়ার অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচারালয়ে চলমান কার্যক্রমকে স্বাগত জানানো হয়। UNHRC এর নেয়া প্রস্তাবের উপর মন্তব্য করতে বলা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, অতীতেও আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কঠোর বক্তব্য এবং প্রস্তাব নিলেও তার কোনো দৃশ্যমান প্রভাব দেখা যাচ্ছে না। এই প্রস্তাবেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না। তিনি বলেন,
আমি মনে করি এই ধরনের রেজুলেশন নিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথেও কোনো সুফল বয়ে আসবে না। এর রোহিঙ্গাদেরকে তার নিজ বাসভূমে ফিরে যেতে হলে যে বিষয়টি করতে হবে, যে যার দায়িত্বটা বর্তায় জাতিসংঘের সাধারণ পরিষদের উপর বা নিরাপত্তা পরিষদের উপর, সেটি হচ্ছে যে মিয়ানমারের উপর একটা আন্তর্জাতিক অবরোধ আরোপ করতে হবে, অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। এবং অর্থনৈতিক অবরোধ যদি আরোপ করা না যায়, কিছু কিছু রেস্ট্রিকশন যদি ইম্পোজ করা না যায়, তাহলে মিয়ানমার কোনোদিনই রোহিঙ্গাদেরকে ফেরত নেবে না। এবং একটা পর্যায়ে আমরা বড় ধরনের একটা ঝুঁকির মুখে পড়তে পারি। ইতিমধ্যে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে এত এতগুলো লোক, প্রায় 11 লক্ষ লোক এই কক্সবাজারের ছোট্ট অঞ্চলে থাকে এবং তাদের মধ্যে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার একটা কথা শোনা যাচ্ছে, ফলে একটা বড় ধরনের ঝুঁকির মুখে আসবে। এবং এটা যদি আরো 10-12 বছর কন্টিনিউ করে, তাহলে এটা একটা ফিলিস্তিনিদের মতো পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা আমরা বারবার বলে আসছি। ফলে এই মুহূর্তে বাংলাদেশের যেমন একটা উদ্যোগ নেওয়াটা দরকার, সেমনি আন্তর্জাতিক কমিউনিটির উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই উদ্যোগটাই হচ্ছে যে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা। এবং চাপ প্রয়োগ করার একটাই পথ আছে, সেটি হচ্ছে যে অর্থনৈতিক অবরোধ আরোপ করা। এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করলে সেটা হয়তো মিয়ানমার একটা পর্যায়ে বাধ্য হবে। না হলে এই যে রেজুলেশন নেওয়া হচ্ছে সাধারণ পরিষদে, অতীতে রেজুলেশন নেওয়া হয়েছে, নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে, কিন্তু এটা কোনো ফল বয়ে আনেনি। ফলে আমি মনে করি এই সর্বশেষ যে রেজুলেশনটা নেওয়া হলো জেনেভাতে, এতে করে এই রোহিঙ্গাদের তার নিজ বাসভূমি ফেরত যাওয়ার পথে কোনো সুফল বয়ে আনবে না বা তারা ফেরত যাবে না।
প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং মানবাধিকার বিষয়ক সংস্থার স্পেশাল রেপোর্টিয়ার সহ সংশ্লিষ্টদের রাখাইন ও মিয়ানমারের অন্যান্য অঞ্চলে নির্বিঘ্নে প্রবেশের অনুমতি সহ সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো ছাড়াও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রতিবেদন দাখিলের জন্য স্পেশাল রেপোর্টিয়ারকে অনুরোধ করা হয়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টজে।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
করোনা ভাইরাস জনিত কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত থেকে যে বিমানের বন্দোবস্ত করা হয়েছে সেগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। বন্দে ভারত নামে এই উড়ানগুলি ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া গত কয়েক মাস ধরে চালিয়ে আসছে, কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে বলেছে দুই দেশের মধ্যে যে উড়ানের চুক্তি রয়েছে ভারতের পক্ষ থেকে এই বিমানগুলি চালানোর ফলে সেই চুক্তির শর্ত লঙ্ঘন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে ভারত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানে সে দেশের নাগরিকদের যাতায়াতের ব্যবস্থা করছে এবং আটকে পড়া নাগরিকদের কাছ থেকে টিকিটের ভাড়াও নেওয়া হচ্ছে, কিন্তু চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা সেরকম সুযোগ পাচ্ছে না। ভারতের একতরফা এই কাজের ফলে সুস্থ বাণিজ্যিক প্রতিযোগিতার আবহাওয়া ক্ষুণ্ণ হচ্ছে, সুতরাং যুক্তরাষ্ট্র সরকার আপাতত ভারতীয় বিমানের এই উড়ানগুলি যাকে বন্দে ভারত বলা হয় সেগুলি বন্ধ রাখছে। 30 দিন পরে নতুন করে পরিস্থিতি যাচাই করে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখা হবে এবং কোথাও কোনো গোলমাল থাকলে তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দীপঙ্কর চক্রবর্তী, আরেকটি রিপোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি মেনে ওড়িশার পুরীতে আজ জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। সন্ধ্যায় যাত্রা শেষ হয় 2.5 কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের সামনের পথ ধরে গুন্ডিচা মন্দিরে। আজ মঙ্গলবার সকালবেলায় চিরাচরিত ঐতিহ্য মেনে পুরীর গজপতি মহারাজ মন্দির চত্বরের সামনে জায়গাটা প্রতীকীভাবে সোনার হাতল লাগানো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। তারপর সেই অঙ্গনে আস্তে আস্তে মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি এনে রাখা হয়। সেখান থেকে যার যার রথে আরোহণ করতে করতে বেলা গড়িয়ে যায়। তার মধ্যেই স্বাস্থ্যবিধি অনুযায়ী যা যা করণীয় সরকারের পক্ষ থেকে তা করা হয়। দমকলের গাড়ি থেকে হোজে করে ওষুধ মিশ্রিত জল ছেটানো হয় যারা রথ টানবেন তাঁদের ওপরে। গতকাল রাত 9টা থেকেই 44 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে গোটা পুরী জেলায়। কোনো ভক্ত যাতে উৎসাহের আতিশয্যে জগন্নাথ মন্দিরের সামনে বা রথের রশি ধরার জন্য ছুটে আসতে না পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বলা হয়েছিল প্রতিটি সেবায়েতকে করোনার পরীক্ষা করা হবে, তাতে যদি সুস্থ বলে প্রমাণিত হয় তবেই তিনি বা তারা রথযাত্রায় যোগ দিতে পারবেন। কিন্তু গতকালই একজন সেবায়েতের করোনা পজিটিভ ধরা পড়েছে, তবে বাকি সেবায়েতদের সকলেই সুস্থ রয়েছেন, তারা যোগ দিয়েছেন। নির্ধারিত দূরত্ব বজায় রাখতে জগন্নাথ দেবের, বলরাম দেবের এবং সুভদ্রা দেবীর রথ একটি অন্যটির থেকে 1 ঘন্টা পর পর বেরিয়েছে। বেলা 1টার সময় শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা, 2টোর সময় বলরামের রথযাত্রা আর 3টের সময় সুভদ্রা দেবীর রথযাত্রা। প্রতিটি রথের মাঝখানে এই ব্যবধানটা ওড়িশা সরকার এবং মন্দির কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে। প্রতিটি রথের সঙ্গে সেগুলি টানার জন্য 500 জন করে সেবায়েত ছিলেন, তাদের প্রত্যেককে মাস্ক পরে থাকতে হয়েছে। যদিও গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে রথযাত্রা হবে জানার পরেই সেবায়েতদের সকলেই আনন্দের আতিশয্যে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছিলেন ঢোল করতাল নিয়ে, সেটা যাতে আর না হয় তার ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধেবেলা গুন্ডিচা মন্দির, যেটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়, সেখানে 3টি রথই পৌঁছে গিয়েছে। পথে কোনো বিঘ্ন হয়নি এবং ফাঁকা রাস্তা ছিল বলে গড়গড় করে রথ চলে গিয়েছে। 7 দিন পরে আবার উল্টো রথ হবে। পশ্চিমবঙ্গের মাহেশে প্রতি বছর যে ঐতিহ্যবাহী রথ হয় আজ তা বেরোয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শুধুমাত্র পুরীতেই রথ বেরোতে পারবে, আর কোথাও নয়। সেই অনুযায়ী মাহেশের রথ এবার 624 বছর পরে বন্ধ রইল। একইভাবে কলকাতায় ইস্কনের রথও বন্ধ রয়েছে, যদিও ইস্কনের রথ সেই তুলনায় অনেকটাই নতুন। সব নিয়ম মেনে মাহেশে ও কলকাতায় ইস্কনের মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো করা হয়েছে রথ না বেরোলেও। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
কোর কমান্ডার স্তরের ম্যারাথন বৈঠকে গতকাল সোমবার ভারত চীন সীমান্ত লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা পিছনোর বিষয়ে পারস্পরিক ঐক্যমত্যে এসেছে ভারত ও চীন সেনা। আজ মঙ্গলবার সেনার একটি সূত্রে একথা জানিয়ে বলা হয়, পূর্ব লাদাখের চুসুর লাগোয়া মল্ডো অঞ্চলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারতীয় সেনার দাবি, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের ক্ষেত্রগুলি থেকে সেনা পিছনোর বিষয়ে আলোচনায় সম্মতি হয়েছে চীন। সেনা পিছনোর পাশাপাশি এলসি বরাবর স্থায়ী বাংকার সহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়টিতে চীনা ফৌজের আধিকারিকরা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে সেনা সূত্রের খবর। গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্টে 14 এবং 15 পাশাপাশি গোগ্রা উপত্যকার হট স্প্রিং এলাকার পেট্রোলিং পয়েন্টে 17 এবং প্যাংগং লেকের উত্তরাংশে ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই স্থায়ী ও অস্থায়ী নির্মাণ করেছে চীন। গতকাল সোমবারের বৈঠকে লেতে মোতায়েন 14 নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং এবং চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিন লিউয়ের প্রায় 11 ঘন্টা বৈঠক হয়। সেনা সূত্রের খবর, বৈঠকে গালওয়ান উপত্যকার গত 15 জুনের চীনা হামলা নিয়ে তীব্র প্রতিবাদ জানান হরেন্দ্র। পাশাপাশি পিএলএর তরফেও গত 4 জুনের কোর কমান্ডার স্তরের বৈঠকে সিদ্ধান্ত মানা হয়নি বলেও তথ্য প্রমাণ পেশ করেন তিনি। আলোচনায় স্থির হয়েছে এলসিতে উত্তেজনা কমাতে মুখোমুখি অবস্থান থেকে দুপক্ষই কিছুটা পিছিয়ে আসবে, সেই সঙ্গে সীমান্তে নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হবে বলে খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
উত্তপ্ত সাদা বালির উপর বিছিয়ে যাচ্ছে সবুজের বিছানা। করোনা মহামারীতে মানুষ গৃহবন্দী হওয়ায় সৈকতে এখন প্রকৃতির রাজত্ব। চিরচেনা সাগরলতা যেন প্রাণ ফিরে পেয়েছে বালিয়াড়িতে। সৈকতের শুকনো বালি উড়ে গিয়ে জমা হচ্ছে সাগরলতায়, তৈরি হচ্ছে নতুন নতুন বালিয়াড়ি। বালির পাহাড়ে সাগরলতার দোলাদুলি জানিয়ে দিচ্ছে উত্থাল ঢেউ কিংবা জলোচ্ছ্বাস ঠেকিয়ে দেওয়ার প্রস্তুতি। বিগত কয়েক দশক ধরে ভাঙন দেখে আসা সাগরপাড়ের মানুষ মাত্র 3 মাসেই দেখছেন সৈকতের পুনর্গঠন। সৈকতে সাগরলতার রোপণ শুরু করেছেন পরিবেশ সচেতন কিছু মানুষ।
নির্জনতার সুযোগে আমরা বুঝতে পেরেছি কিভাবে সাগরলতা বালিয়াড়ি তৈরি করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, গত বছর সাগরের জোয়ার ভাটা যে সর্বোচ্চ জোয়ার এখানে হয়েছিল, আমরা সাগরলতা বনায়ন করার পরে এবছর সমুদ্রের অনেক সরে গেছে পশ্চিম দিকে, এখানে বালিয়াড়ি নতুন বালিয়াড়ি তৈরি হয়েছে।
অতি খরা সহনশীল উদ্ভিদ সাগরলতা সহজেই বেড়ে উঠে বেলে মাটিতে, গড়ে তুলে নতুন নতুন বালিয়াড়ি, স্থানীয় ভাষায় বলা হয় ডেইল। একসময় সেই বালিয়াড়ি বা ঢেলকে ঘিরে গড়ে উঠত জনবসতি। সৈকতের পাশেই গড়ে ওঠা ফদেনার ডেইলে পুনর্বাসন করা হয়েছে অনেক উদ্বাস্তু। কক্সবাজারের উপকূলে রয়েছে আলী আকবর ডেইল, মুন্ডার ডেইল, ইমামের ডেইল সহ বেশ কয়েকটি ডেইলপাড়া। সৈকতের ভাঙন টেকাতে মরিয়া প্রশাসন প্রকৃতির এমন আচরণ সম্পর্কে জেনে কিছুটা আশান্বিত।
এই যে প্রকৃতির যে নিজস্ব রূপ, সেটা যে এখন ধারণ করেছে, এটাকে এই সময়টা অতিবাহিত হলেও কিভাবে ধরে রাখা যায়, এই জন্য জেলা প্রশাসনের তরফ থেকে আমরা স্থানীয় পর্যায়ে এই পরিবেশ সংরক্ষণ কমিটি করে এবং সেখানে আমাদের বেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে সম্পৃক্ত করে কিছু জায়গাকে নির্দিষ্ট করে অভয়ারণ্য করা বা পরিবেশকে সংরক্ষণ করার জন্য আমরা রাখবো।
প্রতিদিন প্রায় 1 ফুট লম্বা হয়ে শত ফুট পর্যন্ত অতিক্রম করে সাগরলতা। সুযোগ পেলে সবুজে ডেকে দিতে পারে পুরোটা সৈকত।
সাগরলতার এই বেড়েউটা কতটুকু সম্প্রসারিত হবে তা নির্ভর করছে মানুষের ভবিষ্যৎ আচরণের উপর। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
আমাদের দেশে নারীদের সরব অবস্থান আজ কেবল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে নারীরা তাদের নির্যোগ্যতা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে সামনের সারিতে, তারপরও নারীদের চলার পথে কিছু কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। তেমনি মুন্তানিম সেহা নিজ প্রয়োজনে স্কুটি চালানো শিখেন, আর তখনই মনে করেন প্রয়োজনের তাগিদেই নারীদের স্কুটি চালানো শেখা উচিত।
আমি যখন প্রথম স্কুটি কিনি শেখার সময় আমার অনেক প্রবলেম হয়েছিল, আমি শেখার জন্য কোনো ট্রেনার পাচ্ছিলাম না। তো আমি যখন ট্রেনার পাচ্ছিলাম না তখন আমার ফ্রেন্ডরা এসে আমাকে শেখায়। ওরা যখন আমাকে শেখায় আমার কেন জানি মনে হচ্ছিল আমি ঠিকভাবে শিখতে পারছি না, ওরা আমাকে ঠিকভাবে ট্রেন করতে পারছে না। তো তখনই ভেবে রেখেছিলাম যখন আমি পারফেক্টলি শিখে যাব তখন আমি যারা শিখতে চাচ্ছে তাদেরকে শিখাবো। অলমোস্ট 200 জন আপু শিখে বের হয়েছে, কেউ কেউ নিজের বাচ্চাকে স্কুলে আনানোর জন্য শিখেছে, কেউ কেউ অফিসে যাতায়াত করার জন্য শিখেছে, আবার কেউ কেউ রাইড শেয়ারও করছে, আছে এমন অনেকে। আমার পেজের নাম উইমেন্স স্কুটার স্কুল বিডি।
বর্তমানে কোভিড-19 মহামারীতে সারা বিশ্ব, আর এই সময় সামাজিক দূরত্ব রক্ষা করা আরও বেশি জরুরি, তাই অনেক নারীরা গণপরিবহনের উপর নির্ভর না করে নিজ বাহনের কথাই চিন্তা করছে।
স্কুটিটা আমাদের জন্য সেফ, আর এখন যেহেতু কোভিড-19 কারণে সবাইকে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি যদি স্কুটি চালানো শিখি তাহলে আমি যদি অনেক সেফ থাকবো আর কি এই এই সময়টাতে।
আমি স্কুটিটা শিখতেছি মেনলি হচ্ছে গিয়ে মানে যাতায়াতের জন্যই, কারণ আমি হচ্ছে জিম ইনস্ট্রাক্টর। তো দেখা গেছে যে আমার পার্সোনাল ট্রেনিংগুলো যখন থাকে তখন আমার দেখা গেছে যে গুলশান বা বনানী মানে দূরে দূরে যেতে হয়, সেক্ষেত্রে আমি দেখা গেছে বাসে আমি উঠতে পারি না, বা দেখা গেছে এখন করোনার সিজন পড়েছে তো দেখা গেছে একটা একটা প্রবলেম হয়ে যায়, এর জন্যই আমার মেনলি স্কুটিটা শেখা।
করোনাকালীন সময়ে যে আমরা দূরত্ব বজায় রেখে থাকবো সেক্ষেত্রে স্কুটিটা সেফ, আমাকে কারোর সাথে মানে পাশাপাশি ঘেঁষে উঠতে হচ্ছে না। তো এই দিক থেকে আমার কাছে আসলে সব কিছু মিলিয়ে স্কুটি টোটালি সেফ একটা জিনিস, এবং অতিরিক্ত মাত্রায় এটা জরুরি এবং প্রত্যেকটা নারীর এটা শেখা উচিত।
খরচ বাঁচিয়ে দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছে যাওয়ার জন্যই আজকাল মেয়েরা স্কুটি চালানো শিখছে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা, স্বাগতম। কোভিড-19 কিংবা করোনা ভাইরাসের একটি বড় রকমের প্রভাব পড়েছে শিক্ষা জগতে, যেমন বাংলাদেশে তেমনি এখানে যুক্তরাষ্ট্রেও। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছেন তাদের উপরও এর একটা বড় রকমের প্রভাব পড়েছে। আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির রবার্ট এইচ স্মিথ স্কুলের MBA এর ছাত্র, তিনি সম্প্রতি MBA করেছেন, রাশিক রায়হান। রাশিক রায়হান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
তো রাশিক বছর দুয়েক ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং পড়াশোনা করছেন। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই রাশিক, সেটা হলো করোনা ভাইরাসের প্রভাব ছাত্র ছাত্রীদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সব ছাত্র ছাত্রী এসেছেন তাঁদের উপর কিরকম প্রভাব পড়েছে?
আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বেশ ভালোই আমার মনে হয় যে যে ক্লাসরুম এডুকেশনটা যে আর অনলাইন এডুকেশন এর মধ্যে যে তফাতটা, এটা এটা বেশ একটি প্রভাব ফেলেছে বাংলাদেশের স্টুডেন্টের মধ্যে। কারণ আমি দেখতে পেয়েছি যে আমার নিজের ক্ষেত্রে বলতে পারি এবং ইন জেনারেল বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে বলতে পারি যে যারা লোকাল স্টুডেন্ট, যারা ইউএসএ স্টুডেন্ট, তাদের হয়তো একটা বড় নেটওয়ার্ক আছে অলরেডি দেশের মধ্যে, কিন্তু বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। সো তাদের জন্য ক্লাসরুম এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য যে টিচারদের সাথে ডিরেক্ট যোগাযোগ রাখা, তারপরে অ্যালামনিদের সাথে ডিরেক্টলি যোগাযোগ রাখা, ওই জিনিসগুলো খুবই মিস করেছি আমি। এবং বিকজ অনলাইন এডুকেশনে কিন্তু এই জিনিসটা করা যায় না। হ্যাঁ, অনলাইন এডুকেশনে আসলে জ্ঞানের যে ব্যাপারটা সেটা আসলে করা যায়, কিন্তু আপনার যে টিচারদের সঙ্গে আরো আরো আপনার অভিজ্ঞতা শেয়ার করা অথবা অ্যালামনাইদের সাথে আলাপ করা, ওই জিনিসগুলো হয়তো করা হয়ে ওঠেনি। সো ওই জিনিসগুলো খুব বেশি ইফেক্ট হয়েছে করোনা ভাইরাসের জন্য। তারপরে আমার মনে হয় আরো জব সার্চ এবং ক্যারিয়ার রিলেটেড আরো রিসোর্স ব্যাপারেও আসলে ইম্প্যাক্ট পড়েছে অনেক। যেমন আমার যেমন একটি একটি জবের অপরচুনিটি ছিল যে করোনা ভাইরাসের আগে, কিন্তু সে কিন্তু বিভিন্ন অনেক স্টুডেন্টই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসেছে এবং অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের জব অপরচুনিটিকেও বড় বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এই করোনা ভাইরাসের জন্য।
আরেকটি বিষয় চলে আসে যে এই যে আপনি জব অপরচুনিটির কথা বলছিলেন এবং এবং অন্যান্য ইম্প্যাক্টের কথা বলছিলেন, ছাত্রছাত্রীদের যে সমস্ত স্কলারশিপ কিংবা গ্রীষ্মকালীন সময়ে যে কাজ করার সুবিধে এগুলো ব্যাহত হওয়ায় সেটার কি রকম প্রভাব পড়ছে?
জি, এটারও একটি নেগেটিভ প্রভাব রয়েছে। যেমন উদাহরণ দিতে পারি যে আমাদের সাথে যারা ইন্টার্নশিপ করে, যারা এই যে সামার ইন্টার্নশিপটা করে যে এমবিএ থেকে বিজনেস স্কুলে, তো এই বছর অনেকের ইন্টার্নশিপে ক্যান্সেল হয়ে গিয়েছে। যেমন আমাদের স্টুডেন্টদের যারা বাংলাদেশ থেকে যারা আসে স্টুডেন্ট, তাদের জন্য একটি ইউএস এর একটি ইন্টার্নশিপ করার অভিজ্ঞতাটা খুবই খুবই জরুরি, ভবিষ্যতে একটি ফুল টাইম অপরচুনিটির জন্য হোক অথবা এখানকার যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তাদের জন্য একটা এই সামারের দুই তিন মাসের ইন্টার্নশিপটা খুবই খুবই জরুরি। সো ওই ক্ষেত্রে অনেকে ইন্টার্নশিপটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তাদের ফর এক্সাম্পল তাদের এখানের যে অভিজ্ঞতাটা সেটা 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 তারা সেটা তারা হয়নি, এবং ওই দুই তিন মাসের যে কাজের যে একটি পারিশ্রমিক তারা পেত সেটাও তাদের সেটাও তো হয়নি। এবং নট অনলি যেটা বাইরের ইন্টার্নশিপের জন্য না হলেও যারা পিএইচডি স্টুডেন্ট আছে তাদের সামারে হয়তো তারা তারা ইউনিভার্সিটির কাজ ছাড়াও তারা অন্য বিভিন্ন কাজের মাধ্যমে একটি পারিশ্রমিক পায়, ওইটাও তাদের একটি নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে এর জন্য করোনা ভাইরাসের জন্য।
তাদের কি অনলাইন পড়ানোর সুযোগ নেই এই ইন্টার্নদের?
আমি দেখতে পেয়েছি যে পিএইচডি স্টুডেন্টের জন্য অনলাইনের সুযোগটা কম আসলে রিসার্চের ব্যাপারটা, কারণ আমাদের ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড আমি যেটা দেখেছি যে রিসার্চ আপাতত স্থগিত রয়েছে, এই পুরো সামার জুড়েই স্থগিত রয়েছে, তাদের জন্য অপরচুনিটিটা কম। এবং ইন্টার্নশিপটা আসলে যারা ফিজিক্যাল ইন্টার্নশিপটা যারা অফিসে গিয়ে ইন্টার্নশিপটা করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ তাদের আমি আবার আগে যেটা মেনশন করেছি যে তাদের এখানে লোকাল নেটওয়ার্কটা নেই, সো ওই নেটওয়ার্কটা কাজে লাগাতে পারে না তারা যারা বাংলাদেশ থেকে আসে, তাদের জন্য অনেক কিছু নতুন। সো এই ইন্টার্নশিপ অপরচুনিটি তাদের জন্য খুব এই করোনা ভাইরাসের জন্য
বিচ্ছিন্ন রয়েছেন, তারা দেশে আছেন এবং করোনা ভাইরাস নিয়ে সকলের মনে একটা শঙ্কা কাজ করছে, এই বিষয়টা কি বলবেন? কিরকম মানসিক চাপের মধ্যে ছাত্রছাত্রীরা আছেন এখন?
জি, আমার মনে হয় যে মানসিক চাপটাই আসলে অনেক বেশি প্রকট এই ক্ষেত্রে। যেমন আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার অনেক কিছু অনেক ফ্রেন্ডের ব্যাপারে বলতে পারি যে যারা হোম সিকনেসে ভুগছে, অথবা যারা এখানে একা থাকছে এবং ওদের কোনো বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকছে, এবং অলসো যাদের বাবা মা হয়তো দেশে আছেন তারাও হয়তো বাংলাদেশেও এখন করোনার ভাইরাসের প্রকোপটা খুব বেশি ছড়িয়ে পড়ছে, তো তারা এফেক্ট হতে পারে, এইরকম একটা টেনশন তাদের মাথায় কাজ করছে। তারা রেগুলারলি যোগাযোগ হয়তো রাখতে পারছে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু ফিজিক্যালি বা সশরীরে থাকার যে ব্যাপারটা ওটা তো আর হয়ে উঠছে না। So I think ওটা ওই টেনশনটা খুব বেশি কাজের কাজ করছে। আবার এখানে ডক্টরদের সাথে ডিরেক্টলি যোগাযোগ রাখা অথবা কোনো ফ্যামিলি সাপোর্টটা না পাওয়া, মেন্টাল সাপোর্টটা না পাওয়া, এটাও আই থিঙ্ক যে অনেক বড় একটা ব্যাড হচ্ছে।
রশিক রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি আমার সুপ্রিয় সহকর্মী সাফিউল আলম মাসুদকে, যিনি এই চিত্র ধারণে সহায়তা করলেন, এবং ধন্যবাদ আমাদের ভয়েস অফ আমেরিকার ফেসবুকের যারা দেখছেন সেই সমস্ত শ্রোতা দর্শকদের। ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকুন।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5-6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রে বিদেশিদের কাজ করবার সাময়িক কাজের অনুমতি সংক্রান্ত যে ভিসা কর্মসূচি রয়েছে তা বাতিলের ট্রাম্প প্রশাসনের ঘোষণা নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। সোমবার ট্রাম্প প্রশাসন বলেছে কোভিড-19 এই সময়ে নানান সীমাবদ্ধতা এবং লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং আমেরিকানরা যে মাত্রায় বেকার হয়ে পড়ছেন তা সামাল দেওয়ার জন্য বিদেশিদের কর্ম ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক ভিসা বন্ধের এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে কিছু গেস্ট ওয়ার্কার প্রোগ্রাম, রয়েছে H-1B, H-2B, যেসব খাতে মূলত প্রযুক্তি খাতে দক্ষ কর্মী সাময়িক কাজের জন্য বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন সেটি। এছাড়া H-1B কর্মসূচি রয়েছে, এতে কৃষি খাতে মৌসুমি কর্মী আনা হয়। সংস্কৃতি বিনিময়ের ভিসা J-1, শর্ট টার্ম ওয়ার্কার বা ক্ষুদ্র সময়ের কর্মী আনার ভিসা H-1B এবং H-2B এর স্ত্রীদের জন্য ভিসা, এবং যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর্মী আনার ভিসা রয়েছে। তবে শিক্ষা খাতের ভিসা, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, গবেষক, স্কলার, যারা সাধারণত J-1 ভিসায় আসেন, তারা এর বাইরে থাকবেন বলে বলা হয়েছে। একইভাবে H-2B এর আওতায় খাদ্য প্রস্তুতকারী কর্মীরাও এর বাইরে থাকবেন। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের মহামারী শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 20 মিলিয়ন মানুষ বেকার ভাতা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রে ডাইভার্সিটি গ্রিন কার্ড লটারি বন্ধ সহ গত এপ্রিলে সাময়িকভাবে আরও কিছু ভিসা বন্ধের কথা বলা হয়েছিল। হোয়াইট হাউস বলছে এই ভিসা বন্ধের পরিকল্পনা কার্যকর হলে বছরে 5,25,000 চাকুরির সংস্থান হবে, আর নন পার্টিজান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মতে এই সিদ্ধান্তের কারণে 3,25,000 কর্মী যাদের অভিবাসী বা সাময়িক কর্মী হয়ে আসার কথা ছিল তারা সে সুযোগ থেকে বাদ পড়ছেন আপাতত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে। বিশ্বের প্রযুক্তি রাজধানী খ্যাত সিলিকন ভ্যালির বড় বড় প্রতিষ্ঠানের নির্বাহীরা এই পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যেখানে আরও লোক আনা দরকার সেখানে ভিসা বন্ধ করবার বিষয়টি বিপুল নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিলিকন ভ্যালির একটি ডাটা প্রাইভেসি ফার্মের প্রধান নির্বাহী অংশু শর্মা এক টুইট বার্তায় বলেন H-1B ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ মানেই হচ্ছে আমার মতো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের CEO তাদেরকে ক্যানাডার মতো যেসব দেশ অভিবাসন দিতে চায় সেখানে গিয়ে অফিস খোলা এবং সেখানকার লোকজন নিয়োগ করা। গুগলের প্রধান সুন্দর পিচাই টুইট করে বলেন আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে অভিবাসন বড় একটি কারণ, এরই মাধ্যমে প্রযুক্তি খাতে বিশ্বের নেতৃত্ব আমেরিকার হাতে, গুগল কোম্পানিও তারই অবদান। তবে আজকের এই ঘোষণায় আমরা আশাহত হয়েছি। নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি আমেরিকান প্রযুক্তিবিদ মুশফিকুর রহমান বলেন, এর প্রভাব ইতিবাচক নেতিবাচক দুটোই, তবে আপাতত হতাশ হবার তেমন কিছু নেই।
আসলে H1 ভিসা বন্ধের সিদ্ধান্তের আগে একটা কথা বলা দরকার, যে H1 এর মাধ্যমে যারা আসে ওরা কিন্তু সরাসরি ইন্ডাস্ট্রিতে যায় না, ওরা কিন্তু একটা রিক্রুটমেন্ট কোম্পানির থ্রুতে আসে। ওই রিক্রুটমেন্ট কোম্পানিগুলোই আসলে অফশোরে এদেরকে প্রিপেয়ার করে US মার্কেটের জন্য, তারপরে এখানে ওদের জন্য ওদের প্রোফাইল দেখে ওরা পিটিশনটা করে, তারপর ভিসাটা অ্যাপ্রুভ হলে ওদের নিয়ে আসে, তারপর আবার দ্বিতীয় ধাপ এদেরকে ট্রেন আপ করে মার্কেটে দেয়া হয়। এরা আসলে রিক্রুটমেন্ট কোম্পানি, এরা সরাসরি ইনফেক্টেড হবে, এদের বিজনেস আসলে ওরা তো এটা করেই আসলে চলে, এখানে তো একটা বিশাল ওয়ার্ক ফোর্স এঙ্গেজড, এরা হবে। আর রিয়েল ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড হবে কিনা এটা জানার জন্য দেখতে হবে যে এই বছরের জব গ্রোথ কতটুকু। H1 মূলত আনা হয় যে যে আমেরিকার ইয়ার আফটার ইয়ার যে একটা জব গ্রোথ হয় সেই গ্রোথে এক্সপার্টিস গুলোর সাপ্লাইটা যেন ঠিক থাকে, এক্সপার্টের সাপ্লাই যেন ঠিক থাকে। তো এখন কথা হলো যে আমরা যেটা দেখি যে এই করোনা পেন্ডামিকের জন্য জব গ্রোথ কিন্তু হচ্ছে না, জব কিন্তু কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে রিয়েল ইন্ডাস্ট্রিতে আসলে অত একটা লোক এই বছর দরকার হবে না। এখন প্রশ্ন হলো যে মানুষগুলো H1 এর মধ্যে H1 এর মাধ্যমে আসবে এদের আসলে প্লেস করা অনেক কঠিন হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি আমি মার্কেটে ওই গ্যাপটা দেখি না, কারণ মার্কেট কিন্তু এখন ডাউন, অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করছে।
না, ইতিমধ্যে যারা যুক্তরাষ্ট্রে এই ভিসা প্রোগ্রামের আওতায় কাজ করছেন তারা তো বোধহয় এটাতে
না, এটা নতুন ভিসা আসার কথা, নতুন পিটিশন তারা আসবে না, কিন্তু যারা H1 এ অলরেডি আছেন তাদের রিনিউয়ালের ব্যাপারে আমি শুনেছি দুটা কথা শুনেছি, অনেকে বলেছে তারা রিনিউ করতে পারবে, অনেকে বলেছে পারবে না। যদি রিনিউ করতে পারে সমস্যা হবে না, না করতে পারা তো অবশ্যই দুঃখজনক,
কারণ বলা হচ্ছে যে এই COVID-19 এর এমার্জেন্সির কারণে যুক্তরাষ্ট্রে যেহেতু প্রায় 20 মিলিয়ন মানুষ বেকার ভাতা জন্য আবেদন করেছেন বা নিচ্ছেন, যুক্তরাষ্ট্রে জব মার্কেট যাতে ওপেন হয় তাদের জন্য এটা একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলিকন ভ্যালির বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ইতিমধ্যে এটার মোটামুটি নেতিবাচক রিয়াকশন দিতে শুরু করেছেন, পিচাই বলেছেন যে এটা হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, তিনি খুশি নন এই সিদ্ধান্তে। তো এরকম অনেকেই, তারপরে আর একটা ছোট্ট স্টার্ট আপ টেক কোম্পানির একজন অংশু মান নামে আমি দেখলাম, আমাদের এক সহকর্মী ইন্টারভিউ করেছে, তিনিও ডিসঅ্যাপয়েন্টেড। তো সিলিকন ভ্যালির বড় বড় প্রতিষ্ঠানগুলো এটা বোধহয় ভালোভাবে নিতে পারছে না। তো যুক্তরাষ্ট্রের অন্যান্য যে সব জায়গায় টেক খাতে কাজ করেন আপনার মতো, তো আপনার কি মনে হয় বেশিরভাগ লোক কি এই সিদ্ধান্তের বিরোধিতা করবে বা কেউ কি পক্ষে বলার কোনো কারণ আছে?
এখন যারা যারা ইম্প্যাক্টেড হবে তারা তো এটার বিপক্ষে বলবে, যারা ইম্প্যাক্টেড হবে না তারা পক্ষে বলবে। আমি ব্যক্তিগতভাবে ইম্প্যাক্টেড না, কারণ আমি এই দেশে একজন US সিটিজেন, আমি একজন এক্সপার্ট। এখন H1 এর কারণে কিন্তু আমার কম্পিটিশনটা বাড়ছে, H1 কমলে আমি কিন্তু একটু বেনিফিটেড হব, বাট ফেয়ারলি যদি বিবেচনা করি যেহেতু আমেরিকান ইন্ডাস্ট্রি গুলোর ইকোনমির সাথে H1 খুব এঙ্গেজড, লং রানে H1 ইম্পর্টেন্ট, H1 ভালো। এই জন্য টেক কোম্পানি গুলো ওরা জানে ইম্প্যাক্টটা, ওরা আসলে আমাদের, আমি তো একদম ন্যারোলি দেখছি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে, কিন্তু ওরা তো ওয়াইডলি দেখছে, ইন্ডাস্ট্রি রান করে, এতগুলো ওয়ার্ক ফোর্স এখানে কাজ করছে, তাদের ভ্যালু এবং ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন, এই জিনিসটা ওরা যেভাবে দেখছে আমি সেভাবে দেখছি না। ডেফিনেটলি এটা নেতিবাচক ইম্প্যাক্ট আছে, এবং ওরা এত বড় জায়গা থেকে ভাবছে, ওরা নিঃসন্দেহে ঠিকঠাক ভাবছে।
জি, অসংখ্য ধন্যবাদ মুশফিকুর রহমান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে, দর্শকদেরকে সময় দেওয়ার
জন্য আপনাকে ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত অনেকাংশে নির্ভরশীল বিদেশি কর্মীদের উপর। বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্যের পেছনে রয়েছে বিদেশি কর্মীদেরই অবদান। বছরে 85,000 বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আসেন সাময়িক কাজের অনুমতি ভিসায়। সিলিকন ভ্যালির বেশিরভাগ কর্মীর মধ্যে বিশাল একটি অংশ আসেন ভারত এবং চীন থেকে। বলা যায় সিলিকন ভ্যালির কম্পিউটার, অঙ্ক এবং প্রকৌশল খাতের 60% বিদেশ থেকে আসা কর্মী। বিশেষজ্ঞরা বলছেন তাদের আসা বন্ধ হওয়া মানেই হচ্ছে প্রযুক্তি বাণিজ্যের ব্যাপক ক্ষতি, তবে তারা আশা করছেন এটি যেহেতু সাময়িক সেই কারণে এই মহামারী চলে যাবার পর হয়তো সকল খাতই যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটুকুই ভরসা। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি মনে হয় এরই মধ্যে জানো যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য কি?
হ্যাঁ, আমি তো জানি, এবং আবারও আমি আমাদের দর্শক শ্রোতাদের একটু বলে নেই।
হ্যাঁ, নিশ্চয়ই
আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি, এই পর্বগুলোতে আমরা আমেরিকান ইংলিশে, যে আমেরিকান সংবাদ মাধ্যমে যেসব ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করছি।
হ্যাঁ, কারণটা হচ্ছে যে এই সব শব্দ বুঝতে কিংবা লিখতে সাহায্য করে সংবাদের ক্ষেত্রে, এটা মনে রাখা দরকার।
তাহলে আজকের শব্দটি কি হবে?
আজকের নিউজ ওয়ার্ড শব্দটি হচ্ছে, বা নিউজ ওয়ার্ড হচ্ছে বলা যায়, মর্গেজ।
আচ্ছা, এই মর্গেজ শব্দটি কিন্তু আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। এটা কি বাড়ি ঘরের সাথে সম্পর্কিত শব্দ? সেটা
তোমার অনুমানটা একদম ঠিক হয়েছে। তবে সম্পূর্ণ ব্যাখ্যার আগে শোনা যাক এই কথাগুলো।
Owning a home in the United States often is called the American dream. And when Americans talk about buying a home, they usually use this word.
Mortgage.
Sabrina, এবার বলো তো এই বাক্য থেকে তুমি ঠিক কি বুঝতে পারলে?
আচ্ছা, যুক্তরাষ্ট্রে প্রায়শই একটি বাড়ির মালিক হওয়াকে বলা হয় যে American dream. তো আমি অবশ্য এই আমেরিকান ড্রিমটা কেন বলা হচ্ছে এর অর্থটা বুঝতে পারি না।
ড্রিম মানে তো তুমি নিশ্চয়ই জানো।
হ্যাঁ, ড্রিম মানে তো স্বপ্ন। তবে এই আমেরিকান ড্রিম কথাটা কি?
খুব ভালো প্রশ্ন করেছো সাবরিনা। আসলে আমেরিকান ড্রিম হচ্ছে এমন একটা আদর্শ, এমন একটা স্বপ্নও বলতে পারো, যাতে যুক্তরাষ্ট্রের জনগণের সব রকমের সুযোগ এবং অধিকার নিহিত।
আচ্ছা, তাহলে বাড়ির মালিক হবার সাথে এই আমেরিকান ড্রিম কথাটার সম্পর্ক কি?
আসলে এর সম্পর্ক হচ্ছে বলতে পারো যে স্বপ্ন পূরণে কিংবা সুযোগ প্রাপ্তিতে। আমেরিকান ড্রিম কথাটা এক ধরনের মূল্যবোধ, আবার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এসবই।
আচ্ছা, এবার বিষয়টি স্পষ্ট হয়েছে।
আচ্ছা, আর পরের বাক্যটার মানে বলো তো। ওই যে বাক্যে বলা হচ্ছে When American talks about buying a home, they usually use this word, mortgage.
এর অর্থ হচ্ছে আমেরিকানরা যখন বাড়ি কেনার কথা বলে তখন সাধারণত তারা মর্টগেজ শব্দটি ব্যবহার করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপরও এর মানেটা আমার কাছে পরিষ্কার হলো না।
ঠিক আছে, আর রহস্যে না রেখে মর্টগেজের বাংলা অর্থটা বলে দিচ্ছি। এর বাংলা অর্থ হচ্ছে সোজা কথায় বন্ধক।
বন্ধক শব্দটা তো শুনেছি, কিন্তু সঠিক মানেটা ঠিক বুঝতে পারছি না।
আসলে বন্ধক মানে হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া। এক্ষেত্রে বলতে পারো যে বাড়িটা তুমি কিনেছ, সেটা নগদ টাকা না কিনে বাড়িটা ধারে কিনেছ, এবং তাই যে ধার দিয়েছে তার কাছে বাড়িটা বন্ধক রয়েছে।
আচ্ছা, তাহলে ওই যে ইংরেজিতে আমরা যে বলে থাকি লোন, সেটা বোঝাচ্ছে?
একটু পার্থক্য আছে সরাসরি লোন থেকে। এটা ঠিক আমরা বলবো না যে ঋণ নেওয়া, বাড়ির বিনিময়ে ঋণ নেওয়া। এখানে বাড়িকেই বন্ধক হিসেবে রাখা হয়। এবার শোনা যাক আরো কিছু কথা।
And while mortgage rates have risen, home buyers can take heart, they're still historically low.
এবার বলো সাবিনা, এই যে বাক্যটা এক্ষুনি শুনলে এর মানেটা কি?
আমার মনে হয় এটা হবে এরকম, মর্গেজের হার বেড়ে গেছে, বাড়ির ক্রেতারা টেক হার্ট করতে পারে, সেই হার এখনো ঐতিহাসিকভাবে কম। কিন্তু ওই যে আবার ওই যে টেক হার্ট, এই শব্দ যুগলের মানে কিন্তু আমি বুঝতে পারলাম না।
আচ্ছা, টেক হার্ট হচ্ছে আসলে এমন একটা ফ্রেজ যার সহজ মানে হচ্ছে
উৎসাহিত হওয়া, কিংবা এক অর্থে বলা যেতে পারে আশ্বস্ত হওয়া, আশাবাদী হওয়া। আর হিস্টোরিক্যালি শব্দটা তুমি আক্ষরিক অনুবাদ করেছ ঐতিহাসিকভাবে, সেটা যে খুব একটা ভুল তা নয়, তবে এর বদলে আরও সহজ করে বলতে পারো আগের যে কোনো সময়ের তুলনায় এখনও কম। তাহলে এবার সম্পূর্ণ বাক্যটা আবার একটু বাংলায় বলো তো।
হ্যাঁ, এটার বাংলা এখন হবে, যদিও মর্গেজের হার বেড়ে গেছে, বাড়ির ক্রেতারা আশাবাদী, কারণ সেই হার আগের যে কোনো সময়ের তুলনায় এখনো কম।
বাহ, একদম ভালো হয়েছে, চমৎকার হয়েছে। এবার শোনা যাক এই মর্গেজ গ্রহণ প্রসঙ্গে আরো কিছু কথা।
Unless people pay cash for a house, they usually establish a mortgage and make regular payments on the property.
Each month, they give a bank or the property owner a set amount of money until the loan is paid.
Acha Sabrina, ebar ei bakker mane ta ektu bujhe dao to.
Eta obosho temon kono kothin bakko noy.
Tahole bolo bangla eta ki hobe?
Ha, so mane ei bakkotar bangla hobe, লোকজন যদি নগদ পয়সা দিয়ে বাড়ি না কেনে, তারা সাধারণত মর্গেজ প্রতিষ্ঠা করে এবং এই সম্পত্তির জন্য নিয়মিত পয়সা দেয়।
আবার তুমি এই মর্গেজ প্রতিষ্ঠা কথাটা একদম আক্ষরিক অনুবাদ করেছ, বলতে পারতে যে মর্গেজ গ্রহণ করে।
আচ্ছা,
আর সেক্ষেত্রে বাক্যটা হবে, লোকজন যদি নগদ পয়সা দিয়ে বাড়ি না কেনে, তারা সাধারণত মর্টগেজ গ্রহণ করে এবং ওই সম্পত্তির জন্যে নিয়মিত পয়সা দেয়। এবার সাবরিনা বলো তো পরের বাক্যটার বাংলা কি হবে?
হ্যাঁ, আর পরের বাক্যতে বলা হচ্ছে, প্রতি মাসে তারা ব্যাংক কিংবা ওই সম্পত্তির মালিককে একটা নির্ধারিত অঙ্কের অর্থ দিয়ে থাকে যে পর্যন্ত না ঋণ শোধ হয়।
বাহ, একদম ঠিক বলেছ। এবার শোনা যাক আরো কিছু কথা।
Most Americans have 30-year mortgages on their homes.
Now, when you hear the word mortgage, your English will be good enough to know what this news word means.
এখানে বলছে যে বেশিরভাগ আমেরিকান 30 বছরের জন্য তাদের সম্পত্তির জন্য মর্গেজ নেন।
বাহ, এখন তাহলে এই শব্দটা অর্থাৎ মর্গেজ শব্দটা তোমাকে নিশ্চয়ই কনফিউজ করবে না?
না, আমার কনফিউশন এখন আর নেই এই বিষয়টিতে।
আচ্ছা, হ্যাঁ, আজ তাহলে এই কথাটা মাথায় রেখেই এবার আমাদের এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। আর সবাইকে আবারও জানিয়ে দিই বরাবরের মতো যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি আপনারা আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো তাহলে এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে, আর এই অনুষ্ঠান শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক রাশ শুভকামনা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.